বেতার বাংলাই বেটার বাংলা,
আর বেটার বাংলাই বেতার বাংলা।
সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, আমরা পৌঁছে গেছি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের আজকের প্রথম শনিবার আপনাদের সবাইকে জানাই বেতার বাংলায় স্বাগত। আর স্বাগত জানাচ্ছি আমাদের বন্ধু, আমাদের বন্ধু, আমাদের বেতার বাংলার বন্ধু পার্থকে। পার্থ সুপ্রভাত, বেতার বাংলায় স্বাগত।
সুপ্রভাত গোপা, সকলকে সুপ্রভাত, সব শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা, সুপ্রভাত। আমাদের আজকের অনুষ্ঠানে আসুন আমরা কিছু কথা বলি, গান শুনি। গোপা খুব ভালো ভালো গান নিয়ে এসেছে, কিছু কথাও আছে, কবিতা আছে। আর কি নিয়ে এসেছো? তোমার ঝুলিতে তো সবসময় অনেক কিছু থাকে,
কথা কবিতা। অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা জানি, যে আমরা যাকে মহানায়ক বলে জানি, ওনার জন্মদিন ছিল গত 3রা সেপ্টেম্বর। তো আজকে 5ই সেপ্টেম্বর, তাই ওনার সম্বন্ধে, মহানায়ক হলেন উত্তম কুমার, তো ওনার সম্বন্ধে কিছু কথা বলবো। ওনার গান শুনবার একটা মানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, হয়তো ছিল আগে, আমার হাতে আসেনি। উত্তম কুমার শুনেছিলাম খুব ভালো গান গাইতেন, তো ওনারই গাওয়া একটা গান পেলাম, একটা রবীন্দ্রসঙ্গীত, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আমি এটাও শুনেছি ছোটবেলায় মায়ের কাছে, উনি একটা কালী পুজো ছিল সাধন সমিতি না কোথায়, সেখানে উনি এসে গান গাইতেন। আমার মায়েরাও শুনেছিলেন সেই গান, আমিও ছোট ছিলাম কিন্তু স্মৃতিতে নেই। তো সেই গান এনেছি ওনার গলায়, কিছু কথা কিছু কবিতা। আজকে পার্থ তো আছে, পার্থই আজকে আসল বেশি কথা বলবে, আমি কম কথা বলবো। তো তো আপনারা আমাদের শুনতে পাচ্ছেন, পার্থ তুমি বলে দাও।
হ্যাঁ, আপনারা আমাদের শুনতে পাচ্ছেন KCHN 1050 AM প্রতিদিনের মতোই, আজও সকাল 11টা থেকে 12টা। আর যারা রেডিও শুনতে পাচ্ছেন না, মানে ধরুন গাড়িতে যাচ্ছেন শুনছেন এইটা টিউন করে, তারা কিন্তু অনলাইনে শুনতে পারেন। সেটা হচ্ছে www.betterbanglaus.com, এখানে গিয়ে লাইভ বাটন ক্লিক করে শুনতে পারেন। শুনতে পারেন যাদের স্মার্টফোন আছে, তাতে টিউন ইন অ্যাপে KCHN ডাউনলোড করে আপনারা শুনতে পারেন। আর একটা অ্যাপ আছে রেডিও অ্যাপ বলে, আপনারা, আমি নতুন দেখলাম, এটা হয়তো ছিল আমি জানতাম না, যারা ডাউনলোড করতে পারবেন, করুন রেডিও অ্যাপ। এখান থেকে আপনারা KCHN 1050 AM টাকে সিলেক্ট করে সেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন, শুনতে পাবেন বেতার বাংলা। এখন শুনছেন বেতার বাংলা, শুনতে থাকুন, শুনবেন, চলুন আমরা অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, গোপা যেটা বলেছে, মহানায়ক উত্তম কুমারের জন্মদিন পালন। মহানায়ক, আমরা এ সম্পর্কে আরো কথা বলবো। চলো আমরা প্রথম গানটা তাহলে শুনি।
পার্থ, আমাদের তো কিছু মানে তথ্য জানা আছে, তোমার কাছ থেকেও আমরা চাইবো কোনো বিশেষ তথ্য যদি তোমার জানা থাকে, কারণ তুমি দেশের এই এই জগৎটায়, চলচ্চিত্র জগৎ, গান বাজনার জগৎ, এটা নিয়ে তোমাদের তুমি পছন্দ করো চর্চা করতে, এবং তোমাদের পরিবারের যোগাযোগও আছে আমি জানি। তো সেই কারণে তুমি যদি কোনো এমন বিশেষ তথ্য তোমার জানা থাকে যেটা আমাদের শ্রোতাদের জানা নেই, সেটা আমি তোমাকে অনুরোধ করব আমাদের সাথে যদি ভাগ করে নাও। ঠিক আছে,
চলো আমরা প্রথম গানটা শুনি।
হ্যাঁ,
তারপর আমরা চলতে থাকবো গানের সরণিতে। আর শ্রোতাদের অনুরোধ করব, আপনারা যদি কোনো বিশেষ গানের অনুরোধ আমাদের জানাতে চান, জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের শোনানোর জন্য।
7139840424 এ ফোন করবেন, 7139840424 এ। আজকের অনুষ্ঠানের প্রথম গান হলো শ্যামল মিত্র কণ্ঠে, দেওয়া নেওয়া ছায়াছবি থেকে, গানে ভুবন ভরিয়ে দেবে। আচ্ছা জানো তো পার্থ, আমি শুনেছিলাম দেওয়া নেওয়া ছবিটা তো শ্যামল মিত্রই বোধ হয় উনি প্রযোজক বা পরিচালক ছিলেন।
পরিচালক না, আমার মনে হয় দেওয়ানিয়াতে শ্যামল মিত্র প্রডিউসার বা
প্রযোজক ছিলেন। হ্যাঁ, তো ওইটা নাকি ওনারই জীবনের একটা ঘটনাকে অবলম্বন,
জানি না ঠিক, কারণ তখন দেখো এত তো এই যে আমরা বিভিন্ন রকম যে সামাজিক মাধ্যম আজকালকার বলি, তখন তো আর এত ছিল না, সবটাই ওই উল্টোরথ বেতার জগৎ এসবের মধ্যেই, মানে সিনেমা জগৎ বা গান বাজনার জগৎটা ছিল। তো সেই কারণে আমার এটা ঠিক জানা নেই যে এটা সত্যিকারের শ্যামল মিত্র জীবন কিনা বা ওনার অনুসরণ করা হয়েছে কিনা, তবে গানটা খুব সুন্দর।
হ্যাঁ আচ্ছা শুনি শুনি তাহলে আমরা গানটা, গানে ভুবন ভরিয়ে দেবে।
হঠাৎ
স্মরণ করছি আজ বেতার বাংলায় মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। গোপা, তোমাকে আরেকটা কথা বলছি, উত্তম কুমার কিন্তু তার নিজের জন্মদিনটা খুব মানে আড়ম্বর এবং সমারোহের সঙ্গে বাড়িতে পালন করতেন,
তাই নাকি?
একেবারে, মানে সেখানে ধরো ওই যে তুমি বললে যে গান, উনি তো খুব গান ভালোবাসতেন, নিজে খুব ভালো গান গাইতেন, তো সেই কারণে ওনার জন্মদিনটা পালন করা হতো এই গান বাজনা, মানে প্রচুর লোক, খাওয়া দাওয়া, গান বাজনা। চলচ্চিত্র জগতে অবশ্যই অভিনয়ের সূত্রে মানে যাদের সঙ্গে পরিচয় ছিল তারা সকলেই তার বাড়িতে আসতো জন্মদিনে বেশিরভাগ, আর সেখানে খাওয়া দাওয়া গান বাজনা সবই হতো, কিন্তু একটা শর্ত ছিল সেখানে, কোনো বাচ্চা আসতে পারবে না, কারণ যেহেতু ওনারা খুব রক্ষণশীল পরিবার ছিলেন এমনি, তো সেখানে তো পান ভোজন সবই থাকবে জন্মদিনে,
তো ওনার ছেলেকে
উনি বোধহয় আলাদা করে সরিয়ে রাখতেন কারোর কাছে, কারণ অত বড় বাড়ি তো বাড়িতেই হতো, পরবর্তীকালে ময়রা স্ট্রিটে হতো কিনা বলতে পারবো না, কিন্তু জন্মদিনটা খুব আড়ম্বরের সঙ্গে পালন করা হতো যেখানেই হতো, তবে বাচ্চারা সেখানে কিন্তু প্রবেশ নিষেধ ছিল, তারা যেতে পারবে না, উনি এটা বজায় রাখতেন। আর বাচ্চাদের জন্য ওর ছেলের যখন জন্মদিন হতো তখন আত্মীয় স্বজন যত চেনা বাচ্চা তাদের আমন্ত্রণ করতো।
টুম্পার বাবা মানে আমাদের মানে উনিও তো একজন লেখক সেলিব্রিটি, উনি উনি কখনো উত্তম কুমারের সান্নিধ্যে এসেছেন?
হ্যাঁ, উনি তো অনেকবার এসেছেন, আমরা সেটা অনেকবার বলেছি গানের ক্ষেত্রে, যেটা ধরো সেটা হচ্ছে যে অভিজ্ঞতা আমরা যেটা শুনেছি, উনি এখনো বলেন,
টুম্পার বাবা পার্থ শ্বশুর মশাই নীলটু ঘোষের কথা বলছি,
উনি ধরো ওনাদের তো অনেক অনেকগুলো ছবির গানই উত্তম কুমারের জন্য লিখেছিলেন, সেটা একটা তো বিখ্যাত গান, মানে সে মাইলস্টোন বাংলা ছবির জগতে, সেটা হচ্ছে যে বড় একা লাগে চৌরঙ্গী ছবিতে, এবং সবাই জানো এটা প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায়, এখন তো আরো বেশি জানা হয়ে গেছে যে গানটা পরিচালকের পছন্দ হয়নি এবং উনি বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু উত্তম কুমার হচ্ছেন একজন শিল্পী যিনি কিন্তু চিত্রনাট্য শুধু নয়, তার সঙ্গে কে অভিনয় করবে, তার সঙ্গীত পরিচালককে লিখবেন কে, প্রত্যেকের খুঁটিনাটি নিয়ে উনি পরিচালকের সঙ্গে বসতেন ছবি তৈরির সময়। উনি এই রকম নয় যে নায়ক মানে আমি এলাম অভিনয় করলাম লিপ দিলাম চলে গেলাম,
উনি পুরো ভেতরটা জানতেন,
পুরো ছবি তৈরির যে পেছনের দিকটা সেটাও দেখতেন এবং মতামত দিতেন।
আচ্ছা,
ওনাকে যখন এই সিকোয়েন্সটা শোনানো হলো এবং গানটা সুরটা দেয়া হয়ে গিয়েছিল, তখন
বড় একা লাগে,
অসীমা মুখোপাধ্যায় তুমি জানো সুরকার সঙ্গীত পরিচালক ছিলেন, উনি প্রডিউসারও এই ছবির।
আচ্ছা,
তো কিন্তু তখন পরিচালকের উপরে কেউ কথা বলতো না, প্রডিউসার মানেই যে আমি বলবো তাই হবে, পরিচালক তা হবে না। তখন উত্তম কুমার সবকিছু শুনে সিকোয়েন্স শুনে বললেন যে এই গানটা না হলে ছবির পরের দিকটার হবেই না,
তাই বললেন,
সুতরাং এই গানটা থাকবেই।
বাহ।
এবং তারপরে গানটা হয়ে যাবার পরে ছবিতে যখন ওটা ব্যবহার করা হয় এবং পরে রেকর্ড হিসেবে প্রকাশ হয়, সেটা একটা
বিরাট
সাংঘাতিক মানে হিট বলতে পারো, সুপারহিট।
এই
গানটা এখনো পর্যন্ত দেখবে বহু শিল্পী এখনো গিয়ে
চলেছে,
এটা আছে। তারপরে মেম সাহেব ছবির গানও আছে, মেম সাহেবের সময়, আর তখন তো এরকম ছিল যে জানো যে যখন শুটিং হতো তখন পুরো ইউনিট যেত, মানে চিত্র পরিচালকের সঙ্গে সঙ্গীত পরিচালক সুরকার সবাই যাচ্ছে, কারণ ওটাই হচ্ছে যে যদি কোনো জায়গায় পরিবর্তন হয় তখন সবাই মিলে বসে ওটা ঠিক করে
মানে
সেখানেই ওটা নির্ধারিত হয়ে যাবে যে হ্যাঁ এটা সবাই মিলে করা হলো। এখন তো সুবিধা হয়ে গেছে যে পৃথিবীর যে কোনো জায়গায় বসে তুমি যা কিছু করতে পারো,
কিন্তু
তখন একটা ফ্যামিলির মতো সবাই যেত, তো এই ধরনের কিছু অভিজ্ঞতা আছে। আর উত্তম কুমারের আরেকটা জিনিস হচ্ছে যে নায়ক যে ব্যাপারটা, যে আমি নায়ক তারকা, এটা কিন্তু বাংলা ছবিটা আমার মনে হয় উত্তম কুমার প্রথম
তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ। আমি একটু শিওর ছিলাম না গানটার ব্যাপারে, পার্থকে শোনালাম, পার্থ একদম কনফার্ম করলো যে না এটা উত্তম কুমারের কণ্ঠে, তো ওনার নিজের কণ্ঠে গানটা শুনি, রবীন্দ্রনাথের গান তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আর আমাদের ফোন করুন 7139840424।
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, সে যে চমকে বেড়ে
উত্তম কুমারের গলায় গান
বলছি, আমাদের রেডিওতে যেমন অনুষ্ঠান হচ্ছে, মানে যখন আপনারা গান শুনছেন, আমি আর পার্থ বসে উত্তম কুমারকে নিয়ে নানা রকম আলোচনা করছি এবং পার্থর ভান্ডারে আজকে প্রচুর তথ্য, সময় নষ্ট করা পার্থ তুমি।
উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে দেখো, উত্তম কুমারের সম্পর্কে বলাটা মানে তার উপরে এখনো গবেষণা হচ্ছে যে তার অভিনয় করা, যেমন ধরো সেদিনকে আমি একটা আলোচনা শুনছিলাম এক্ষুনি তোমাকে যেটা বললাম যে উত্তম কুমার হচ্ছেন একজন প্রথম বাংলা চিত্রজগতের শিল্পী বা অভিনেতা যিনি এক ধরনের সংলাপ বলার যে ঢং সেটাকে নিয়ে এলেন, যার জন্য কিন্তু উনি খুব এই জন্য এত জনপ্রিয় হয়েছিলেন। যে
উদাহরণ
আগে যেমন ধরো অভিনেতারা, ধরো অসিত বরণ বা রবীন মজুমদার, তার আগে পাহাড়ি সান্যাল, এরা যে বাংলা বলছে, বা প্রমথেশ বড়ুয়াকেও বলি আমরা সেদিন তো আরো আগে, তারা যে বাংলাটা বলতেন এটাকে আমাদের একজন বিখ্যাত চিত্র পরিচালক বললেন ওটা হচ্ছে আদুরে বাংলা। আমি সেদিনকে শুনতে শুনতে ভাবলাম সত্যি তো ওদের যে বলার ভঙ্গিমাটা সেটা একটু মানে মঞ্চ ভিত্তিক বা একটু অন্য রকম,
একটা বলো একটা দুটো
আমাদের এসো তুমি বাইরে যাও এরকম। উত্তম কুমার এসে বললেন এই এদিকে এসো বসো এখানে, এই যে একটা মুখোমুখি কথা বলার যে ঢং, যে ওই বাড়ির ছেলে বলো বা আমার চেনা লোকের পরিচিত, এইটা যে ঢংটা নিয়ে এলেন এটার জন্য কিন্তু উত্তম কুমার প্রচন্ড জনপ্রিয় হলেন। এবং সঙ্গে কিন্তু আমরা ক্রেডিট দেব সুচিত্রা সেনকেও, মানে ওনারা কিন্তু এই যে ঘরানাটা চালু করলেন যে সাধারণভাবে কথা বলার, সেটা উত্তম কুমারের অবশ্য বেশি আমি সুচিত্রা সেনের থেকেও বলবো
অবদান,
একটা অন্যরকম ধারাকে নিয়ে এলেন অভিনয়ে, যা সেই কারণে কিন্তু উত্তম কুমার এতটা বেশি জনপ্রিয় এবং নিজের লোকের মতো।
বাহ, আচ্ছা তুমি যখন ডায়ালগের কথাই বলছো, আমার কাছে একটা সন্ন্যাসী রাজা, সন্ন্যাসী রাজাতে সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমার ছিলেন, একটা গান আছে সে কথা কি জানে ইন্দু, তো সেই গানটার মধ্যে কিছু ডায়ালগ কিছু কথোপকথন আছে ওনাদের দুজনের স্বামী স্ত্রীর অভিনয় রোলে অভিনয় করেছিলেন, তো সেটা শুনি তাহলে।
শুনি আমরা সেটা,
শুনি
শুনো, তোমার সঙ্গে তো আমার দেখাই হয় না, আমার একটা কথা আছে তোমাকে কিন্তু রাখতে হবে।
নিশ্চয়ই রাখবো, বলো কি কথা।
আমি বাপের বাড়ি যাব, তুমি আমার সব ব্যবস্থা করে দাও। কি হলো, কথা বলছো না যে? তুমি কিন্তু আমার কথা দিয়েছ তোমাকে রাখতে হবে।
সে তো কথা না শুনে দিয়েছি।
কি এটা
ওগো বেশি দাম বলো কা, চন্দ্রহার ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার, কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি, বলো কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি, বুঝিতে চেয়েও বুঝিতে পারি না একার অহংকার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। পড়ে কি মনে সেদিন বাসর কোণে, ওগো সে রাত পড়ে কি মনে সেদিন বাসর কোণে, এই মুখ দেখে বলেছি তোমায় বুঝেছ কি আমি কা,
এই মাসটা আমাদের বিয়ের তারিখ, কিন্তু শাস্ত্রে বলেছে ওই দিনটা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে হবে।
প্রতিবারই তুমি ওই এক কথা বলো, আর প্রতিবারই ওই রাত্রিটা তুমি নাচ ঘরে কাটো।
না না না, এবারে তা হবে না, তুমি দেখে নিও এবারে ঠিক তোমার কথা।
বাইরে থেকে বাইজিরা যেমন দু চার দিনের জন্য তোমার নাচ ঘরে আসে, তোমার কাছে আমার প্রয়োজন ঠিক ওই রকম বছরে দু চার দিন।
কথা কি জানে ইন্দু যোছনাকে বুকে ধরে, ভালোবাসে তাকে সিন্ধু, সে কথা কি জানে।
সে কথা কি জানে ইন্দু, আমি যেন পদ্ম পাতায় একটি শিশির বিন্দু। মানে মান্য দেখি চমৎকার।
এবং তুমি যদি মনে করো যে উত্তম কুমার এই গানটায় লিপ দিচ্ছেন, মানে কি অসাধারণ তার পারফেকশন, সেটা খুব বড় যদি শিল্পী যিনি গান জানেন, তাছাড়া এটা কিছুতেই সম্ভব না।
উত্তম কুমারের লিপ দেওয়াতে একটা মানে অসাধারণ ব্যাপার।
বাংলা সিনেমায় নয়, ভারতবর্ষের সিনেমা নয়, পৃথিবীর সব সিনেমা যারা আর্টিস্ট যে লিপ দেয়া গানের, উত্তম কুমারের মতো আমি কাউকে অ্যাটলিস্ট দেখিনি। এত সেন্সিবল লিপ দেয়া, তার একটাই কারণ ওই যে তোমায় বললাম, নিজেকে পুরো সিনেমার মধ্যে ঢুকিয়ে দিতেন, জানতেন গানটা কে গাইবে, ঠিক তার মতো করে ওই রকম গলাটা করে উনি কিন্তু গানটা আগে নিজে রিহার্সাল দিতেন, অথচ উনি কিন্তু গাইবেন না, গাইছেন তো নেপথ্য শিল্পী। উনি গানটাকে তুলে ওটাকে অভ্যাস করে তারপরে ক্যামেরার সামনে কিন্তু আসতেন, একবারে মনে হতো যেন উনি গাইছেন,
উনি গানটা গাইছেন।
তার এত বেশি মিউজিক সম্বন্ধে সেন্স ছিল, আমি সেই কারণেই বললাম এটা আমার ব্যক্তিগত মতামত। উত্তম কুমারের মতো এত ভালো লিপ ছবির জগতে পৃথিবীতে কেউ নেই, বাংলা হিন্দি ভুলে যাও, পৃথিবীতে এত ভালো লিপ। এবং মনে হয় যেন এই যে তুমি বলে এখনো কি জানে ইন্দু, যেমন মান্না দে গাইছেন তেমন তুমি যে লিপটা দেখো মনে হবে না এটা উত্তম কুমারই গানটা গাইছেন।
পার্থ শুধু লিপ নয়, মানে এই এই কথাটা লিপ প্লাস তোমার সেই সঙ্গে অভিনয়টা,
অভিনয়টা মানে অসাধারণ, ওই জায়গাটা
অসাধারণ, অসাধারণ সত্যি কথা, মানে ভাবাই যায় না। তা আমার কাছে না ওইটা আছে সত্যজিৎ রায়ের ছায়াছবি নায়ক, নায়কের যে একটা সেই বিখ্যাত ডায়লগ না, আইল গো অন দ্য টপ দ্য টপ দ্য টপ,
হ্যাঁ এটা কিন্তু উনি নিজে বজায় রাখতেন। এই যে নায়ক যে তারকা যেটা তোমরা আমরা শুরু করেছিলাম বলতে, এটা কিন্তু আমার মনে হয়, আমার মনে হয় এটা উত্তম কুমার প্রথম বাংলা ছবির জগতে নিয়ে এলেন, যে তারকা মানে তিনি তারকা, তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি, তার যে আলোর ছটা তাকে ঘিরে সবাই থাকবে, এবং এটা উনি বজায় রাখতেন।
উত্তম কুমার আগে ধরো আমরা তো মানে পাহাড়ি সান্যাল বা রবীন মজুমদার বা প্রমথেশ বড়ুয়া, এই তিনজনের যদি নাম করি, প্রমথেশ বড়ুয়ার নামটা সবার উপরে উঠে আসে,
খুব দেখতে দারুণ সুন্দর ছিলেন।
উনি কি এরকম তারকা খচিত
জীবন, উনিও তারকা খচিত জীবন যাপন করতেন। প্রথমত উনি প্রচন্ড ধনী পরিবারের ছিলেন, সেই কারণে ওনার একটা জীবন যাপনের কায়দা যেটা বিলাসবহুল সেটা ছিল। উত্তম কুমার তো খুব মধ্যবিত্ত পরিবার থেকে আসে এবং নিজে চাকরি করতেন, এই যে ওনার যে উত্তর নিজে আইল গো টু টপ টপ অ্যান্ড টপ, এটা কিন্তু উনি মানসিক দিক থেকে বিশ্বাস করতেন এবং ওইখানে পৌঁছানোর জন্য উনি সবকিছু করেছেন। ধরো আমি অভিনয় সূত্রেই বলছি, আর এই যে তারকা এটা কিন্তু সবসময় বজায় রাখতেন, যে আমি তারকা, আমি যখন যাবো কথা বলবো সব লোক আমাকে
দেখবে,
যার জন্য শুভেন্দু চট্টোপাধ্যায়কে একবার বলেছিলেন যে যখন পেট্রোল পাম্পে যাবি নিজে গাড়ি থেকে নামবি না, কারণ তোকে দেখার জন্য লোকে পয়সা দিয়ে সিনেমা দেখতে আসে, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকবি এটা অন্য সবাই দেখবে না।
কেন শুভেন্দু কি পেট্রোল
পাম্প, ডাক্তার মানুষ যাচ্ছেন বা ছবিতে শুটিং করতে যাচ্ছেন, হয়তো পেট্রোল ফুরিয়ে গেছে, তখন গ্যাস ভরতে স্টেশনে দাঁড়িয়ে কাউকে ডাক না, জানলাটার কাঁচটা নাপিয়ে ওদের ডেকে বলবি ভরে দে, আবার জানলার কাঁচটা তুলে দিবি।
মানে আমরা এদেশে থেকে একটা শব্দ ইউজ করি অ্যাটিটিউড, ঠিক আছে, তার মানে উত্তম কুমার সেইটা নিজের মধ্যে নার্চার করে তৈরি করেছে
একেবারে, এইটা ভীষণ ভাবে অ্যাটিটিউড, এই যে প্র্যাকটিস করেছেন, এটা যে অভ্যাস করেছেন অভিনয়ের সঙ্গে, অভিনয়ের বাইরেও যে আমি তারকা, এটা কিন্তু উনি প্রতিষ্ঠিত করে গেছেন। আজকে যে আমরা সবাই বলি ও স্টার, এই স্টার, ও তারকা, এই তারকা,
এটা কিন্তু
উত্তম কুমার হচ্ছেন এর পথপ্রদর্শক। এখন তো ধরো এটা খুব সোজা হয়ে গেছে, কারণ টিভি আসার পরে টিভিতে আমরা দেখি মুখগুলো, তারপরে বিভিন্ন রকম এই জলসা টলসা দেখা যায়। উত্তম কুমার এইসব ব্যাপারে খুব রেয়ার ছিলেন, তো সেই কারণে এটা একটা আলাদা স্বতন্ত্রতা ছিল ওনার মধ্যে।
ওনার কোনো বোধহয় ইন্টারভিউ সেরকম নেই না?
না, সেরকম ইন্টারভিউ আমি তো শুনিনি, ইভেন বেতারেও শুনিনি, আকাশবাণীতে। মাসিমা যদি এক্সপিরিয়েন্স থাকে,
হ্যাঁ মাসিমা যদি শুনে থাকে,
তো আমি জানি না কোনো আছে কিনা। আর বেতার সম্পর্কে তো আমরা জানি ওনার জীবনে একটা বড় খুব বাজে অভিজ্ঞতা বেতারে, ওনার এই যে মহিষাসুর মর্দিনীকে সরিয়ে দিয়ে যে পরবর্তী দেবী কি একটা নাম দিয়েছিলেন ওনারা, এটা একটা বিশাল ব্যর্থতা ভীষণ। এটা তো ওনার দোষ নয়, দোষ হচ্ছে যারা এটাকে অর্গানাইজ করেছিলেন। যাই হোক, আমরা তাহলে ওই ডায়লগটা শুনি।
উত্তম কুমারের ডায়লগ শুনবো না, আগে ওই গানটা শুনবো।
গানটা শুনি,
কাজল নয়না
হরি, কাজল নয়না হরি, এটা আমার একটা খুব ফেভারিট।
এটা হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে আমরা শুনি এই গানটা, ও গো কাজল নয়না হরিণী।
কাজল নয়না হরিণী, তুমি দাও নয় দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি।
সত্যি পার্থ অনেক ধন্যবাদ, আজকে তুমি এসছো, কথা দিয়েছি, সময় কেটে যাচ্ছে, ঘড়ির দিকে হঠাৎ তাকিয়ে দেখলাম এখন নিউজের সময় হয়ে গেল, নিউজটা তো শোনাবো
আপনাদের।
হ্যাঁ অবশ্যই শোনাবো, আর প্রচুর কথাবার্তা বলছি, আরো ছোট কিছু টুকরো টাকরা শেয়ার করতে চাও নিউজের আগে?
না আমি আগে আগে খবরটা শুনি, এটা খুব দরকার।
ঠিক আছে, খবরের পরে আবার আসছি, আপনারা শুনছেন বেতার বাংলা। আপনারা শুনলেন খবর, আবার ফিরে আসছি উত্তম কুমারের কথা। পার্থ আমি তোমাকে অনুরোধ করবো একটু আমাদের
তালিকা, উত্তম কুমারেরটা তো আমরা বলেছি এবং পালন করছি, আর বাকি যারা বিশেষ ব্যক্তিত্ব আছেন তাদের জন্মদিনের কথা একটু বলি। প্রথম জন হলেন শৈলেন মান্না, বিখ্যাত ফুটবলার, তার জন্মদিন পয়লা সেপ্টেম্বর ১৯২৪ সাল। আছেন দেবরাজ রায়, সিলভার প্রফেসর অব ইকোনমিক্স নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তার ৩ সেপ্টেম্বর ১৯৫৭। তারপরে আছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, যার মুখটা মনে পড়লো আমার, সে বিশাল একটা সাদা রঙের গোফ তার আছে সেটার মনে পড়ে। তিনি ছিলেন ফর্মার ইন্ডিয়ান আর্মি চিফ, ৬ সেপ্টেম্বর ১৯৩৭ সাল। তারপরে জন্মদিন বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় কবি এবং ঔপন্যাসিক দুটোই, তার জন্মদিন ৭ সেপ্টেম্বর ১৯৩৪। আর আছেন বাংলা ছবির অভিনেতা এবং অবশ্যই উনি মঞ্চ অভিনেতাও বটে, সব্যসাচী চক্রবর্তী, তার জন্মদিন ৮ সেপ্টেম্বর ১৯৫৬। সকলকে আমাদের জন্মদিনের শ্রদ্ধা রইল, সব্যসাচী চক্রবর্তীকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর উত্তম কুমারের তো জন্মদিন আমরা পালন করছি, চেষ্টা করছি যতটা সম্ভব তার সম্পর্কে আলোচনা করার।
তো আমি এখন ওই সত্যজিৎ তৈরি করা ছায়াছবি নায়ক, যেটাতে উত্তম কুমারকে আমরা দেখেছি, সেই সেই ডায়লগটা একটু শোনা।
হ্যাঁ ডায়লগটা শোনাও।
এবং এটাতে এটা কিন্তু পুরোটাই ডায়লগ, কোনো গান নেই, আপনারা কোনো গান শুনতে পাবেন না, এটা পুরোটাই ডায়লগ, আমার খুব ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় এই ডায়লগটা। এবং আরেকটা দৃশ্য আছে ওই ওই মুভিতে মনে আছে, যে টাকার মধ্যে
ডুবে যাচ্ছেন,
লাস্টে হাতটার
শুধু হাতটা দেখা যাচ্ছে,
ওটা একটা সাংঘাতিক দৃশ্য। যাই হোক আমরা শুনি ডায়লগটা।
তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে, অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাইনের সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুপ্লেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র ৪টে সিন, সারা ছবির ভেতরে মাত্র ৪টে সিন, তাই বা হবে কেন? কেন হবে? পয়লা বাজিতেই সারা মাঠ করে দিতাম, আর লোকটা কিনা আমাকে লেঙ্গি মারল। তুই একটু বাড়াবাড়ি করছিস, কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ পেয়ে যেত। আমি যে পার্টটা নিয়ে ভেবেছি সেটাও বুঝতে পেরেছি, আর সেইটাই ও সহ্য করতে পারলো না। এরা এরা কিরকম জানিস, এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিচ্ছু নেই, তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট দে, এক ছাঁচে ফেলে দেবে, আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। হ্যাঁ পাবলিক হয়েছে সেই রকম, মুকুন্দ লাহিড়ী, কি অভিনয়, কি কণ্ঠস্বর, আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিং নয়, ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছ ১০ গুণ বেড়ে যাবে। তবে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটা ও বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরেছিল বলেই আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়া নিজে। আচ্ছা অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি। করবো, আলবাত করবো।
শুনলেন সেই বিখ্যাত ডায়লগ, আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ
করে দেখিয়েছিলেন।
করে দেখিয়েছিলেন,
করে দেখিয়েছিলেন, এখনো এখনো আমরা সেটা দেখি যে উনি টপ টপ এন্ড টপ, মানে এই যে তোমাকে বলছিলাম যে নায়ক ব্যাপারটা তারকা অভিনেতা আরো অনেকেই আছেন যারা অনেক অনেক উঁচুতে গেছেন কিন্তু সমসাময়িক কালের, কিন্তু ওনার যে এই যে টপ যাওয়াটা একটা অন্য দেখবে অর্থ আছে, টপ টপ টপ।
আর উত্তম কুমারের স্টাইলটা হচ্ছে রোগা পাতলা, একটা স্যুট পরে চুলটা সুন্দর করে আছে, একটা ব্ল্যাক সানগ্লাস পরে, আজকাল আবার সেরকম ছেলে পিলেরা সাজে। হ্যাঁ,
তখনকার দিনে ধরো আমাদের বাবারাও তো উত্তম কুমারের ওই স্টাইলটা নকল করতেন, ওই চুলের ওই রকম উঠে আছড়ানো, মানে উত্তম কুমার স্টাইল বলে একটা সেলুনে নাকি লেখাই থাকতো যে উত্তম কুমার স্টাইলে চুল কাটলে তার তার যে চার্জ সেটা আলাদা হবে,
তার চার্জ আলাদা হবে,
চার্জ আলাদা হবে।
আচ্ছা, আমরা একটু উত্তম কুমার থেকে এপাশে সরে আসছি, আর সেটা হচ্ছে তুমি যে বললে পার্থ অন্য জন্মদিনগুলো, সুনীল গঙ্গোপাধ্যায় যেটা একজন পোয়েট এবং নোভেলিস্ট, অনেক ওনার উনি ওনার সম্বন্ধে বলার কিছু নেই, ওনার বইপত্র উপন্যাস প্রচুর পড়েছি আমরা। তা ওনারই লেখা একটা কবিতা আছে আমার কাছে, পাহাড় পাহাড় চূড়ায়, তো এই কবিতাটা আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, তা ওনার এই কবিতাটা
শুনিনি
কবিতাটা।
অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না, যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে, কে না জানে পাহাড়ের যে নদীর দামই বেশি, পাহাড় স্থানু নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে, ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয় আমার, যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগল, প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তোমায় রে। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম, তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না, সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না, সে জানত, সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না, আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই, এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো।
শুনলেন শিমুল মুস্তাফার কণ্ঠে আবৃত্তিটা, যা পেয়ারো পারতো শিমুল মুস্তাফা, আমার খুব একজন,
আমার খুব ভালো লাগে, দারুণ ভালো লাগে
শিল্পী, ওনার রিসাইটেশন আমার
খুব ভালো লাগে, আর এত মানে কি বলবো তিনি নির্বাচন করেন যেগুলো সেগুলো অসাধারণ, সেটা একটা ভীষণ সুন্দর।
তবে আরেকটা কথা বলতে চাই, ওনাকে ভালো লাগাটা শুরু হয়েছিল ওনার আবৃত্তি শুনে, ওনার গলা শুনে। তো তারপর একদিন ওনাকে দেখলাম ভিডিওতে, তো আমি বলছি অন্য কিছু না, কিন্তু ওনার গলা শুনে আমি যে চেহারার একটা কল্পনা করেছিলাম মনে, সেই কল্পনার থেকে ওনার চেহারাটা আবার অন্যরকম লাগলো।
হ্যাঁ, মানে আমরা মনে করি যে গলাটা সুন্দর হলেও তিনি একজন
মানে সুন্দর না, মানে একটা ভীষণ ভারী গলা, তো
ভারী চেহারা, কিন্তু রোগা পাতলা চেহারা, সিন্ধু খায়, কিন্তু গলাটা খুব।
আমি এই প্রসঙ্গে বলতে যে আমার আমার গলার ব্যাপারে ভীষণ আকর্ষণ,
মানে তুমি ভাবছো যে হয়তো অমিতাভ বচ্চনের গলা, অমিতাভ বচ্চনের রকম লম্বা এরকম, ঠিক আছে, মিলে গেল।
আচ্ছা, মনে আছে আরেকটা একজনের নাটক শুনতাম, আমি তো ছোটবেলায় প্রচুর নাটক শুনতাম, তখন ওটা একটা বিরাট এন্টারটেনমেন্ট ছিল, গৌতম চক্রবর্তী,
যিনি অকালে নিজের জীবনটাকে শেষ করে দিলেন,
তাই নাকি?
হ্যাঁ, যেটা আমরা শুনলাম সতীনাথদার কাছ থেকে, আমাদের যখন ইন্টারভিউ হলো রেডিওতে, উনি বাইরে বললেন যে গৌতমদার এত এত ট্যালেন্টেড, মানে যেটা আমরা বলছি গলা, এরকম গলা কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু ওই যে দেখার ব্যাপারটা তুমি বললে, উনি কিন্তু ভীষণ রোগা ছিল, ভীষণ রোগা পাতলা ছিল। কারণ আমি ওনাকে নাটকে দেখেছি অপর্ণা সেনের সঙ্গে একটা বিশ্বরূপা মঞ্চে, তখন অপর্ণা সেন নাটক করেন, তো তারই সঙ্গে একটা নাটকের একটি চরিত্র ছিল গৌতম চক্রবর্তীর, ভীষণ রোগা পাতলা, ভীষণ
ভীষণ,
যা সেই কারণেই বোধহয় আমি ছবিতে খুব একটা সুবিধা করতে পারিনি, যদিও চেষ্টা করেছিলেন দু একটা ছবিতে, কিন্তু গলাটা ছিল অসাধারণ,
অসাধারণ।
অল্প বয়সের একটি ছেলের গলা যে অত বেশি বয়সের লোকের গলা ও করত, মানে সত্যিকারের বাচিক শিল্পী বলতে আমরা যাদের যাদের এখন যারা আছেন গৌতম চক্রবর্তীর কথা যদি বলি, তারা বলে যে এক কথায় উনি আমাদের গুরু।
ঠিক। আর গৌতম চক্রবর্তীকে দেখেছিলাম মৃণাল সেনের ছায়াছবি একদিন প্রতিদিন, যেটাতে মমতা শঙ্কর ছিলেন,
ওখানেও ছিল, আর কিছু দু একটা ছবিতেও ছিল।
না, ওখানে আমি প্রথম ওনাকে দেখি, আমি দেখে বললাম এটা গৌতম চক্রবর্তী, অথচ নাটকে মানে পাগলের মতো লাগতো না,
ভীষণ ভারী কি পার্সন।
আরেকটা আরেকটা তোমার এই এখন যেরকম হয় পার্ট বাই পার্ট নাটক শুনতাম, পিছি যে ছিল না,
তার মধ্যে কাউন্ট ড্রাকুলা,
কাউন্ট অফ মন্টে ক্রিস্টো,
কাউন্ট ড্রাকুলা,
মানে ওইটা শনিবার হতো রাত্রিরে, মানে ওটা শোনার জন্য মানে কি যে আগ্রহ করে বসে থাকতাম, তোমায় কি বলবো, ওই 15 মিনিটে গৌতম চক্রবর্তীর
গলাটা। ওখানে খুব ভালো ভালো শিল্পীও ছিলেন, ছিলেন এই সৌমিত্র বসু যিনি করেন, তিনি শুরুটা বলতেন যে কাউন্ট ড্রাকুলার যে প্রেক্ষাপট। যাই হোক, তো আমরা এরকম অনেক স্মৃতি কথা বলবো নাটক গান, চলো তাহলে আমরা না একটা কাজ করি, একটা আরেকটা অন্য গান শুনি, সেটা হচ্ছে ওই কবিতা কৃষ্ণমূর্তির গান নিয়ে এসছো তুমি, সব্যসাচী চক্রবর্তী অভিনীত একটা ছবি, তুমি ছবির নামটা বলো আর গানটা আমরা শুনি একটু।
আমরা সব্যসাচীকে অনেক ছবিতেই দেখেছি, উনি ভীষণই ভালো অভিনেতা, তবে একটা ছায়াছবি ওনাকে দেখেছি শ্বেত পাথরের থালা অপর্ণা সেনের সঙ্গে, তো তার সেইখানে কবিতা কৃষ্ণমূর্তির গলায় একটা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি ভালোবাসি, ছোট্ট গান, দারুণ গেয়েছেন, ওটা শোনাই আপনাদের।
Thank you.
পার্থই এক ঘন্টা যে কিভাবে চলে যায় বুঝতেও পারি না। তো খুব ভালো লাগে যে মানে সময়টা চলে যায়, ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাহ মাত্র 10 মিনিট পড়ে আছে। তোমার যে একটা প্রিয় গান সেটাকে শুনিয়ে দিচ্ছি।
হ্যাঁ শোনা, ওটা আমার খুব প্রিয় গান, অগ্রগত সুন্দরী উত্তম কুমার অভিনীত শেষ ছবি। শেষ ছবি মানে যেখানে করতে করতে ছবি করতে করতে উনি চলে যান আমাদের ছেড়ে, তো সেই ছবির একটা গান কিশোর কুমারের গলায়, তাই তো এই তো জীবন। খুব ভালো
এটা, এটা আমি জানি তোমার খুবই প্রিয়। তাহলে শোনা যাক এই গানটা, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় মন, চায় প্রাণ
প্রায়।
সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লোলালুলু কেন তোমার বয়স হয় না ষোলো, আমার 19।
এসে বলছি
যাব বলে তো আসিনি আজকে, আজ হবে হবে সর্বনাশ, স্বর্গ যদি না হয় সখী হোক না তবে নরকবাস। স্ক্যান্ডেল চাই বুঝলে, স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মান। দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লোলালুলু কেন তোমার বয়স হয় না ষোলো, আমার 19। সব চলে গেছে গেছে বুঝি স্বাধীন করে দেশটাকে, আমরা ওদের ছাড়িনি তো ধরে আছি তবু ল্যাজটাকে, মদ খাচ্ছি পার্টি দিচ্ছি গুড গুড করে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ, মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
What? Yes.
খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম,
তারপরে যে ওনার চলে যাওয়াটা, যদিও আমি আমার তখন আমি অবশ্য স্কুলে পড়ি মানে জানি মানে বুঝতে পারি তখন স্কুলে মানে উঁচুর দিকেই, তাও তখনই মনে হয়েছিল যে কষ্ট হয়েছিল যে যে গানটা গাইলো এত সুন্দর হঠাৎ চলে গেল, চলে গিয়েছিল। আমরা ছবিটা অবশ্য পরে দেখেছি, ওনার মৃত্যুর পরে ছবিটা
ওই যে যখন একটা ওনার মানে সুমিত্রা মুখার্জি এবং ওনার মধ্যে একটা ঝগড়াঝাটি সিন আছে,
সেটা চলে যাচ্ছে
সিঁড়ির উপরে দাঁড়িয়ে কাঁধে টাওয়েল দাড়ি কামাতে কামাতে এসেছিলেন, এবং তখন উনি কথা বলতে বলতে বুকে হাত দিচ্ছিলেন, এবং সেটা নাকি লোকে তো বুঝতে পারেনি, লোকে ভেবেছে ওটা বোধহয় অভিনয়ের অংশ, কিন্তু অ্যাকচুয়ালি নাকি ওনার রিয়ালিটিতে তখন বুকটা ব্যথা
করছিল। সেটা পরে পরে যারা ওটা রিয়ালাইজ করেছেন পরে বলেছেন ওটা। তো যাই হোক, আমরা তো সত্যি খুব খুব কষ্টের ব্যাপার, কিন্তু আমরা জন্মদিন পালন করছি, আমরা খুশির কথা বলবো,
খুশির কথা বলবো অবশ্যই।
উত্তম কুমার একজন তারকা।
আরো ছোট একটা আজকে অনুষ্ঠান শেষের দিকে হয়তো আর একটা গানই শোনাতে পারবো, আরো যদি ছোট্ট দু একটা কিছু বলতে চাও বলো, তাহলে ওটা শুনেই আমরা বিদায় নেব।
আমার আর বিশেষ কিছু আজকে বলার নেই, তবে গানগুলো শুনলেই ভালো হয়। তো তুমি গানটাই চালাও।
উনি পোস্ত খেতে খুব ভালোবাসতেন।
পোস্ত উনি খাবার খাদ্যরসিক ভীষণ ছিলেন, চিংড়ি মাছের মালাইকারিটা ওনার যথেষ্ট
তাই না
মানে প্রিয় খাবার ছিল। এবং সুপ্রিয়া দেবী ওনার জন্য নিজে খাবার বানিয়ে রোজ সেটে আনতেন, উনি কিন্তু ইউনিটের খাবার খেতেন না, যদিও খাবারটা ভাগ করে নিতেন।
বেনুদির রান্না তো
অসাধারণ
অসাধারণ।
আর একটা তথ্য হচ্ছে, তুমি জানো উত্তম কুমারের বাড়ি যে লক্ষ্মী পুজো হতো সেটা খুব বড় করে,
হ্যাঁ
জন্মদিনের মতন, লক্ষ্মী ঠাকুরের মুখের আদল কিন্তু গৌরী দেবী ছিল, এবং উনি ওটা অর্ডার দিয়ে করিয়েছিলেন।
বাবা,
এটা একটা বিশাল সাংঘাতিক ব্যাপার। উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোর লক্ষ্মী মূর্তির মুখ
হচ্ছে
গৌরী দেবীর মতো, ওটা কিন্তু এখনো চালু আছে।
আজকের অনুষ্ঠানের শেষ গান মৌচাক ছায়াছবি থেকে
শুনতে
বিদায় নেব বেতার বাংলা থেকে, সাইনিং অফ গোপা, ভালো থাকবেন,
ভালো থাকবেন, শুনতে থাকুন, পরে শনিবার আবার কথা হবে।
ঘোড়ার কি ডিম হয়, সেই ডিমের কি হয় ছানা,
ঘোড়ার ডিমের না ভক্তি ছানা, চক্ষু ছানা বড়া, পুরুষ নারীর কোন চিহ্ন নেই তো বোঝা পড়া, পাগলা ভারত কোথায় আছে নেই কি তোমার জানা, পাগলা ভারত কোথায় আছে নেই কি তোমার জানা।
যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর বড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। আগের দিনে মান হলে তো খিল দিত সে গোসা ধরে,
গোসা ধরে, গোসা ধরে,
রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে, কিষ্কা বোনের বিবি সেজে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব,
কিষ্কা বোনের বিবি সেজে চালাও বিবি আনা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা।
দিনে একটা তো নাই করত পুরুষ দশটা বিয়ে, গায়ের জোরে দাসী করে পাতে পাত বউকে দিয়ে,
বেতার বাংলায় বেতার বাংলা
আর বেতার বাংলায় বেতার বাংলা।